এল চিত্রিবে তোদের সাদা কাপড়, আমার তো সেরকম নয়। মহাপ্রভু তো সেই শিক্ষা দেননি, মহাপ্রভু যে শিক্ষা দিয়েছেন গৃহস্থ থেকে ভেদ কমু নাই, ভেদ করলে কুম্ভিপাক নরকেতে যায়। একজন গৃহস্থ লোক সে যে সত্যিকারে হরিভজন করতে পারে, সেও সন্ন্যাসের সাথে অধিক হতে পারে। মাবু বলছেন গৃহস্থ ত্যাগীতে ভেদ কবু নাই, ভেদ করলে কুম্ভিপাক নরকেতে যায়। তার ঘরে স্ত্রী আছে, রুমাজ বলছেন গৃহস্থ হলেও কেউ সন্ন্যাসী হতে পারে। গৃহস্থ হলেও সেখানে যদি গৃহে থেকে স্ত্রীর প্রতি আসক্তি না থাকে তাহলে সে সন্ন্যাসী হতে পারে। সেইভাবে বুঝতে পারছেন, সেইভাবে মানে চলে। কিন্তু বড় বড় সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সে নিজে ঈশ্বর। সাইনবোর্ড লাগিয়েছে জীবে প্রেম, আর নিজেরা জীব হত্যা করে তার মাংস খাচ্ছে। বলুন আপনি কি বলবেন? কিন্তু কালকে পাঠিয়ে বলছেন গোরার আমি, গোরার আমি বললে নাহি চলে, গোরার আচার বিচার লইলে ফল ফল। লোক দেখানো গোরা ভজা তিলক মাত্র ধরি, গোপনেতে অত্যাচার গোরা ধরেছ। আপনি তিলক করে মারা পড়ে আপনি লোক দেখাচ্ছেন, কিন্তু গোপনেতে অত্যাচার করছেন, গোরা আপনার ছুরি ধরে পড়ে। আপনি লোককে ঠকাতে পারেন কিন্তু গোরাকে ঠকাতে পারবেন? গোড়াকে আপনি ঠকাতে পারবেন, লোককে ঠকাতে পারবেন, গোড়াকে ঠকাতে পারবেন? বলুন। সেই জন্য মহাপ্রভুকে তার কথাই করছি, আমার কি কত সুন্দর এইভাবে লিখেছে একবার, বাহ আগম বাগিস তর্ক বাগিস। কি করে আগমেশ্বরী পাড়ার কালী পুজোর সৃষ্টি হল? হাঁটতে হাঁটতে মুড়িঘাটের কাছে এসছে, সেখানে একটা মেয়ে দেখেছে, একটাকে মেয়েকে দেখে দেখছে গোবর লিখছে, তাকে দেখি তার মনে হলো এইটাই কালী। সেই ঢঙ্গে তিনি কালী পূজা আরম্ভ করবেন। একটা মেয়ে গোবরের মেয়ে, ঘোষদের মেয়ে, কালো দেখতে, বড় বড় ঝাঁকড়ানো চুল, সে ওই কি করছে, ওই গোবরের গোবরের ঘুটে দিচ্ছে আর কি। তাকে দেখি আগমবাগিসের মনে হয়ে গেল এইটাই মা কালী, আগমেশ্বরী, মা আগমবাগিস। সেই দেখে তারা পূজা শুরু করে দিল, সেই থেকে আগমেশ্বরী পাড়ার পুজো হয়। আগে পাঠা বলেও তো এখন আর হয় না। এই আজকে না কাজে না কালকে কাগজে দেখছিলাম নবদ্বীপের এক সাংবাদিক খুব বর্ণনা করছে এইসব চৈতন্য আসার পরে। এই জন্যই তো রূপা আসলেন, চৈতন্য চলে যাওয়ার পরে আউল বাউল কর্তা ভজা নেড়া দর্বে সখী ভেকি জাপ গোসাই এইসব এসে একবারে যাচ্ছে তাই করে মহাপুর ধর্মটাকে একবারে রসাতলে দিয়ে দিল, মহাপুর ধর্মটাকে রসাতলে দিয়ে দিল। সনাতন ধর্ম জৈব ধর্ম সেটাকে একবারে শেষ করে দিল। তারপরে তো ভক্তিমনের ঠাকুর দেখলেন যে কি হচ্ছে মহাপুর ধর্মের নামে, এইসব কি হচ্ছে মহাপুর ধর্মের নামে, এইসব কি হচ্ছে। মহাপুর সময় গেলেন যারা ছাত্র ছিলেন, তুমি ব্রাহ্মণ এইসব কেন বলছো, কি বলবে না তাই কি করবে বলুন, বলবে না তাই কি করবে বলুন। মহাপুর তো সত্যিকারের শিক্ষাই দিয়েছিলেন, মহাপুর তো সত্যিকারের শিক্ষাই দিয়েছিলেন। মহাপুর তো শীতকষ্টগুলো প্রত্যেকদিন এখন কীর্তন করি। মহাপুর শিক্ষা দিলেন চেতন দর্পণ মার্জন, চেতন শক্তি জাগরণ করতে হবে। দর্পণ মানে আয়না, তোমার হৃদয়ে অনেক ময়লা জমে গেছে, সে ময়লাগুলোকে পরিষ্কার করলে তুমি নিজেকে দেখতে পাবে, উপলব্ধি করতে পারবে যে ভগবান তোমার মধ্যে আছে কি আছে না, সেটা তুমি অনুভব করতে পারবে, সেটা তুমি অনুভব করতে পারবে তোমার মধ্যে সেই জিনিসটা আছে কিনা। কিন্তু মা হোক সেটা করতে দিলেন না। এই জন্য গুরু মহারাজ বলতেন নবদ্বীপ মহাপ্রভু রিজেক্ট নবদ্বীপ অ্যাকসেপ্ট পুরী। মহাপ্রভু নবদ্বীপকে রিজেক্ট করে দিলেন, পুরীকে গ্রহণ করলেন। ঘর বাড়ি শ্রীবাস পণ্ডিতের বাড়িতে শ্রীবাসঙ্গনে শ্রীবাস পণ্ডিতের বাড়িতে প্রতিদিন সন্ধ্যায় কীর্তন হত, সে কীর্তন হত। তারপর নবদ্বীপের স্কুলে পড়ুয়া ছাত্রগণ তখন বললেন, এই নবদ্বীপে প্রায় মহাপ্রভু এসে, মহাপ্রভু তখন তো ছিল না, একবার নিমাই, এই নিমাই এসে এই হিন্দুবাণী শুরু করছে, এইসব সন্ধ্যার সময় কীর্তন আরম্ভ করেছে, এসব লোকে খেতে পায় না, খেতে পায় না, সারা রাত ঘুম আসে না, এই ঘুমায় না বলে সারা রাত কীর্তন করে, খেতে পায় না বলে এরা কীর্তন করে, সারা রাত ঘুম আসবে না তো কি করবে, কীর্তন করে সারা রাতটা কাটিয়ে রাতটা কাটিয়ে দেয়, সারা রাতটা কাটিয়ে দেয়। তখন বলল যে তাহলে কি করা যাবে, বলে নিমাইকে একটু মারতে হবে, নিমাইকে একটু দুই ঘা দুই চার ঘা না দিলে, দুই চার ঘা না দিলে ঠান্ডা হবে না, আর এই যারা দলবল সাংঘভঙ্গ আছে এদের ঘর বাড়ি তো নবদ্বীপই, এদের ঘর বাড়ি ভেঙে আগুন ঠাকুর লাগিয়ে দিয়ে সব গঙ্গায় ফেলল, সব গঙ্গায় ফেলল, এই ভয়ে সব কীর্তন বন্ধ করে দিয়েছে, এই ভয়ে সব কীর্তন বন্ধ করে দিয়েছে, কীর্তন বন্ধ করে দিয়েছে। আর মহাপ্রভু অন্তর্যামী সব বুঝতে পারেন, তিনি চলে আসেন, সেদিন সশরীরে হাজির হয়েছেন, পরদিন যেতেন না, সেদিন সশরীরে হাজির হয়েছেন, কি ব্যাপার শ্রীবাস, আজকে কীর্তন বন্ধ কেন তোমার বাড়িতে, সবাই চুপচাপ বসে আছো, কীর্তন বন্ধ কেন, কি হয়েছে বলো, কি হয়েছে বাবু, একটু একটু উচ্চস্বরে কথা বলছিলেন, কি হয়েছে বলো, বাবু বসুন বসুন, অত উত্তেজিত হবেন না, একটা কথা হচ্ছে এখানে, মানে কি কথা হচ্ছে বলেন, আগে বলো কীর্তন বন্ধ কেন, আগে জিজ্ঞেস করি কীর্তন বন্ধ কেন, বলে প্রভু বলছি শুনো, এই নবদ্বীপের এলাকার কিছু দুষ্ট ছেলেরা সব মিটিং করেছে, যারা আপনার সঙ্গে কীর্তন করি তাদের ঘর বাড়ি ভেঙে গঙ্গায় ভাসিয়ে দেবে, বলছেন এদের ঘর বাড়ি ভেঙে নবদ্বীপ ভাসিয়ে দেবে, তাতে আমাদের আপত্তি নেই, আমরা হরি কীর্তন করি, ভগবানের নাম করি, ভগবানকে ভরসা করি, আপনার সঙ্গে থাকবো, ঘর বাড়ি নিয়ে চিন্তা নেই, ভাসিয়ে দেবে দেবে। কিন্তু প্রভু আরেকটা কথা বলেছে, সেটা কি বলছে, ওরা আপনার গায়ে হাত দেবে, বলছে ওরা আপনার গায়ে হাত দেবে, তাই নাকি, হ্যাঁ তাই বলছে, সেটা কি করে সহ্য করবো, আপনার গায়ে হাত দেবে সেটা কি করে সহ্য করবো। তখন এই ছোট্ট একটা মেয়ে ছিল, তখন শ্রীবাস পণ্ডিত তাদের একটা ভাইজি ছিল, তার নাম ছিল নারায়ণ, সাড়ে তিন বছর বয়স, বাচ্চা মেয়ে, বলতে গেলে ল্যাংটাই থাকে, সে ওই গুড়গুড় করছে সামনে বাচ্চা মেয়ে, মহাপ্রভু তখন ওর মাথায় হাত বুলিয়ে দিয়েছে, মাথায় হাতটা রেখে, মাথায় হাতটা রেখে বলছে, নারায়ণী তোর কৃষ্ণ ভক্তি একটু হোক, তোর একটু কৃষ্ণ ভক্তি হোক, তোকে কৃষ্ণ কৃপা করুক, যে মাথায় হাতটা বুলিয়ে দিয়েছেন, তখন নারায়ণী না চোখের জল ফেলছেন, হা কৃষ্ণ হা গৌর বলে ঘোরাঘুরি যাচ্ছে, বুঝতে পারছেন যে মাথায় হাতটা দিয়েছেন মহাপ্রভু, আর তখন ওই আসরের মধ্যেই হা কৃষ্ণ হা গৌর বলছে, হা কৃষ্ণ হা গৌর বলছে, হা কৃষ্ণ হা গৌর বলছে, তখন সবাই অবাক, বল মেয়েটার কি হয়ে গেল, যে মেয়েটা বাচ্চা মেয়ে খেলা করছিল আর সে মেয়েটা কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে গেল, গৌরাঙ্গ প্রেমে বিভোর হয়ে গেল, সে এখন ঘোরাঘুরি দিচ্ছে হা কৃষ্ণ হা গৌর বলে ঘোরাঘুরি দিচ্ছে, হা কৃষ্ণ হা গৌর বলে গোলাগর ঘোরাঘুরি দিচ্ছে, কি হচ্ছে। তখন মহাপ্রভু বলছে ওদেরকে, যারা কীর্তন বন্ধ করেছিল, তোমাদের কি এখনো বিশ্বাস হয় যে ওরা তোমাদের ঘর বাড়ি ভেঙে, কীর্তন বন্ধ করে ঘর বাড়ি ভেঙে বাসিয়ে দিতে পারবে গঙ্গায়, কীর্তন বন্ধ করতে পারবে, এই বিশ্বাস কি এখনো হয় তোমাদের? বলে না প্রভু, তোমাদের ভুল হয়ে গেছে, আমরা বলছেন ঐশ্বর্য তখন মাধুর্যের কাছে হেরে যায়, বুঝতে পারছি। আর মহাপ্রভু যখন প্রসাদ পেতেন না, তখন নারায়ণ এসে হাত পাততেন, বাচ্চা মেয়ে তো হাত পাততেন, আর মহাপ্রভু হাত একটু দিয়ে দিতেন, মহাপ্রভু হাত একটু দিয়ে দিতেন। এত প্রসাদের ভক্তি ছিল, একসময় একটা বিড়াল এসে বুঝলেন মহাপুর পাতে মুখ দিচ্ছিল খাওয়ার সময়, শিবাসের বাড়িতে মুখ দিয়ে দিয়েছে, আরে বিড়ালটাকে হাত দিয়ে সারা সরিয়ে দিয়েছে, আর মুখ থেকে একটা অন্ন নিয়ে ছিটকিয়ে পড়েছে, আর নারায়ণে ওই অন্নটাকে মুখে দিয়েছে, নারায়ণে ওই অন্নটা মুখে দিয়েছে। আর শ্রীবাসের স্ত্রী মালিনী তখন ওকে বকছে, মেয়ে দেখে এই সে বিড়ালে মুখ দেখাস না, মহাপ্রু বলছে ওটা মহাপ্রসাদ তো, ওর ওতে ক্ষতি হবে, বলছে বিড়ালের মুখ দেওয়া খেয়েছে পেট খারাপ হতে পারে। তবে মহাপ্রু বললো ওকে বকো না, ওকে বকো না, বিড়ালের মুখ দিল সেটা তো প্রসাদ, সুতরাং ওর ওতে পেট খারাপ হবে না, তুমি ওকে বকো না। তখন সেই যখন বিয়ে হয় নারায়ণীর, এখানে বিয়ে হয়েছিল, এখানে আমরা যাই লাস্ট পরিক্রমার দিন, ওটা হয়েছে মদদ্রম দ্বীপ, মামগাছি বলে তার নাম মদদ্রম দ্বীপ, নবদ্বীপে নটাদ্বীপের মধ্যে এখানে একটা দ্বীপ আছে বর্ধমান ডিস্ট্রিক্টে পড়েছে, জ্ঞাননগরের পাশে মদদ্রম দ্বীপ, সেখানে নারায়ণীর বিয়ে হয়েছে। বাবা এতটা ভক্ত ছিল না, এই জন্য বাবার নাম কোনো গ্রন্থে উল্লেখ নাই, কিন্তু বৃন্দাবন দাস ঠাকুরের নারায়ণীর গর্ভে সন্তান হয়েছে, তার সন্তানের নাম হয়েছে বৃন্দাবন দাস ঠাকুর, সন্তানের নাম হয়েছে বৃন্দাবন দাস ঠাকুর। আর মহাপ্রভু নিত্যানন্দপ্রভু অত্যন্ত প্রিয় সেবক ছিল, গ্রন্থ লিখতে গিয়ে বুঝতে পারছেন চৈতন্য ভাগবত নাম দিয়েছে কিন্তু নিত্যানন্দের মহিমাটাই বেশি করেছে, রসিকতা করে বলেছেন কবিরাজ গোস্বামী বলেছেন, এটা তো নাম দিয়েছে চৈতন্য ভাগবত, নামটা নিত্যানন্দ ভাগবত দিলেই ভালো ছিল, বুঝতে পারছেন, বলছেন নিত্যানন্দ ভাগবত দিলেই ভালো ছিল, বুঝতে পারছেন। এতই গুরুর প্রশংসা করেছে, এতই গুরুর কথা চৈতন্য ভাগবত নিত্যানন্দ প্রভুর কথা বলেছে, নাম দিয়েছে চৈতন্য ভাগবত কিন্তু এখনো সেই চৈতন্য ভাগবতের টিকা এবং মহাপুরুষরা কারেকশন করেছেন সেটা এখনো সেই গ্রন্থ আছে লেখা। সেই ভদ্রলোকটা মারা গেছে আর কি, যে দেখাতো আমাকে সেই ভদ্রলোকটা কবরস্থলায় মারা গেছে, ওর ছেলে আছে আমাকে খুব ভালোবাসে, যাই দেনুরে আর কি, দেনুরে যাই আর কি, যখন যাই খুব যাই। সে বৃন্দাবন দাস ঠাকুরের, সে বৃন্দাবন দাস ঠাকুরের মায়ের নাম ছিল নারায়ণী আর কি। এইভাবে এখনো বুঝতে পারছেন মহাপ্রভুর কথা প্রচার করতে গিয়ে অনেক বাধা বিপত্তি, কত কিছু বুঝতে পারছেন, কত কিছু, যার কৃপা হয়ে যাবে তার। গুরু মহারাজ বললেন আমি মেক্সিকোতে গিয়েছি, মেক্সিকোতে গিয়েছি রাস্তাটা ক্রস করে, মন্দিরটা রাস্তাটা ক্রস করে ওপাশ দিয়ে গাড়ি, মানে আমার গাড়িতে উঠব, গাড়িতে উঠব, তখন দেখছি ওই গোমাংস ঝুলানো আছে আর একটি সুন্দরী দেখতে মেয়ে সেই পকেট থেকে, মানে একটা ব্যাগের থেকে একটা চাকু বের করে ওখান থেকে এক পিস মাংস কেটে, টুকরো কাঁচা মাংস আর কেটে মুখে দিয়ে টেস্ট করছে, মানে মাংসটা ঠিক আছে কিনা, মাংসটা ঠিক আছে কিনা বলে দেখলাম, সকালে দেখলাম সেই মাংসটা টেস্ট করছে সেই মেয়েটাই। আর সেই মেয়েটাই যখন ওই অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে সন্ধ্যার সময় যখন আমার লেকচার শুনতে এসেছে, আমার লেকচার শুনে তার চোখে জল পড়ছে, তার চোখে জল আসছে। তারপর দিন এসে বলছে আমাকে দীক্ষা দাও। কৃপা যদি হয় না তখন সঙ্গে সঙ্গে হয়ে যেতে পারে, বুঝতে পারছে। সংবাদে ওই মেয়েটাকেই দেখলাম আগের দিন গোমাংস, কাঁচা গোমাংস মুখে দিতে, আর সেই মেয়েটাই পর সন্ধ্যার সময় দেখলাম পাঠ শুনতে এসে আমার, আর সেই মেয়েটা এবার পরদিন সকালে এসে সেখানকার ইনচার্জকে বলছে আমি দীক্ষা নেব, হরিনাম নেব, দীক্ষা নেব। আমি আর এই মাংস মাংস মাছ মাংস মদ মাংস কিছু খাবো, বুঝতে পারছি। সেখানে ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে বলিবারে শিখিবারে, যার কৃপা আছে তার সহজেই কৃপা হয়ে যায়, বুঝতে পারছি। যার ভগবানে বিশ্বাস আছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কয় সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি করলে সর্বকর্ম তৃপ্ত হয়। মানে এই হাতের মধ্যে রেখাগুলো আপনি দেখতে পাচ্ছেন, যদি চোখের সামনে গিয়ে একবার কাছে রাখি তখন কিন্তু আর দেখতে পাবো না, পাবো কি? চোখের মধ্যে তাকিয়ে চোখ তাকিয়ে দেখতে পাচ্ছি, পাচ্ছি না, ভালো করে চোখ তাকিয়ে দেখবেন ওখানে একবার চোখের সামনে গিয়ে, দেখতে পাচ্ছেন? অত্যন্ত দূরে থাকলে সেটা দেখতে পাচ্ছেন, হাতটা অনেক দূরে আছে সেটা হাতের রেখাগুলো দেখতে পাবেন, পাবেন না, নির্দিষ্ট দূরত্বের মধ্যে সেটা দেখতে হবে। তা আপনি যদি এখান থেকে বলে দেন, আপনি যদি এখান থেকে বলে দেন যে আপনার কলকাতা বলে কোনো শহর নেই, জীবনে আপনি কলকাতা যাননি, আপনি এখান থেকে বলে দিলেন কলকাতা বলে কোনো শহর নেই, তাহলে সেটা কি ঠিক? কলকাতা গিয়ে তাকে দেখো আছে কিনা। আপনাকে কেউ বলে দিল ভগবান বলতে কিছু কোনো বস্তু নেই, কেউ বলে জন্মান্তবাদ বিশ্বাস করে না, যে এই যে এই আত্মারা চলে যাওয়ার পর একটা দেহ পায়, এটাতে অনেকে বিশ্বাস করে না, মায়াবাদীগণ বিশ্বাস করেন না, মায়াবাদীগণ রামকৃষ্ণ মিশন বলুন ভারত সেবা আশ্রম বলুন এরা বিশ্বাস করেন না, নাম করেই বলছি, আমি কখনো নাম করে বলি না, নাম করেই বলছি, এরা কখনো বিশ্বাস করে না যে আমাদের, এরা বলছে ব্রহ্মতি লীন, ব্রহ্মতি সবকিছু, এরা যে জীব দেহ ছাড়ার পরে আবার যে একটা দেহ পাবে এমন কোন ইনার, একবার বৈজ্ঞান বিজ্ঞান থেকে শুরু করে সবকিছু থেকে শুরু করে শাস্ত্র থেকে শুরু করে সব, এই জন্য ওই মানে দুইজন বিজ্ঞানীকে লাগিয়েছি এই কথা প্রচার করার জন্য, ওদের প্রচারটাই হয়েছে এইটা, যে আগে সমাজের মাথাগুলাকে, সমাজের মাথাগুলাকে আগে শেষ কর। দুজন সায়েন্টিস্ট খড়গপুর আইআইটি থেকে পিএইচডি করেছে, জুলজিতে অনার্স নিয়ে এমএসসি করে পিএইচডি করেছে, দিয়ে সেই দুজনই আবার আমার কাছ থেকে সন্ন্যাস নিয়েছে, নিয়ে এখন ওরা ওই সায়েন্স কলেজে প্রচার করে, যেখানে বড় বড় ইঞ্জিনিয়ারিং কলেজ সেটা সেখানে দেখতে পাচ্ছি, ইন্টারনেটে দেখতে পাচ্ছি, ইসলামিক বিশ্ববিদ্যালয়ে গিয়ে তারা গীতা দান করছে, গীতা বিক্রি করছে। আমার এটাই তো ভালো লাগছে, আমার তো এইটাই ভালো লাগছে। ওই দেখছেন তো কোরআন শরীফ দিয়ে গেছে, দেখছেন তো ওই দেখেছেন তো মুসলমান দেশ থেকে সে কোরআন শরীফ দিয়ে গেছে, সে শিষ্য আমাদের এই শিষ্য কোরআন শরীফ দিয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো, এখানে এলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু সবসময় হরিনাম করে, সবসময় কিছু নাম করে, বলে ইনশাল্লাহ ভালো, আমি হাউ আর ইউ, বলে ইনশাল্লাহ গুরুদেব ভালো আছি, বুঝতে পারছেন, ওখানে বলতে হয় ইনশাল্লাহ গুরুদেব এম ওকে, এতে তো ভালো লাগে, এইটা করতে হবে, ভয় কি আছে? আপনি কেন বলবেন যে আমাকে টুপি পরতে হবে? তাদের মধ্যে প্রচার করতে হবে, তাদের মধ্যে প্রচার করাতে হবে, তাদের মধ্যে সবকিছু করাতে হবে, বুঝতে পারছেন। দেখছেন আমি সব আমার রাজমিস্ত্রি রং মিস্ত্রি পাথর মিস্ত্রি যাদের প্রায় মুসলমান দিয়ে কাজ করাই, মুসলমান দিয়ে কাজ করাই, তাদেরকে হরিনাম করাতে বলি, তাদেরকে প্রসাদ দেয়, তারা প্রসাদ পায় হরিনাম করে, আপনার সঙ্গে পাশে বসে প্রসাদ পায়, আপনি তাদের ঘরে ঢুকাবেন না কিন্তু আপনার বসে বসে প্রসাদ পায়, বুঝতে পারছেন। এইসব বেশি করে প্রচার করতে হবে, বেশি করে প্রচার না করলে কিছু হবে না, বুঝতে পারছেন? বেশি করে প্রচার করতে হবে, এই জন্য দেখতে পাচ্ছেন। যখন গুরুদেবের জন্মস্থানে যায় বামনপুরা, সেখানে রাস্তায় মুসলমান পড়ে, শ্রীধর মহারাজের জন্মস্থান তার পাশেও মুসলমান, তার পাশেও মুসলমান। কালকে আপনি যখন প্রসাদ পাচ্ছিলেন, সেইভাবে 1 কোটি টাকা দেওয়ার পাওয়ার না চাইতে একজনের মুসলমান লোককে গলায় তিলক পরিয়ে মালা পরিয়ে হরিনাম করাতে পারলে অনেক মঙ্গল হয়। দেখছেন এক মুসলমান শিষ্য হয়েছে, তার হাত দিয়ে নৃসিংহপল্লীর জায়গাটা কিনলাম, 43 লাখ টাকা জায়গাটা কিনলাম, এবার একজনই টাকাটা দিয়েছে, সে মুসলমান, সে আমার শিষ্য, বুঝতে পারছি। 43 লাখ টাকা দিয়েছে, ভগবান নৃসিংহদেবের সেবায় লাগিয়ে দিয়েছি। নৃসিংহদেব ওখানে মন্দির হবে, শুদ্ধ ভক্তির বিঘ্ন বিনাশকারী, সেই সেবায় লাগিয়ে দিয়েছি। 5 লাখ টাকা কাঠা, 1.5 টা জায়গা কিনে নিয়েছি, মুসলমান শিষ্য। আমরাও তো তাদের মাথার টুপি ফেলে দেওয়া করিয়ে, মাথা ন্যাড়া করিয়ে, মাথায় টিকি রেখে দিয়ে ঘোল ঢেলে দেয়, কি বলুন? মাথা ন্যাড়া করিয়ে ঘোল ঢেলে দেয় না বলুন? ব্রেনটাকে ওয়াশ করে দেয় না? বুঝতে পারছেন, ব্রেনটাকে ওয়াশ করে দেয়, সেই চেষ্টা করতে হবে। বুঝতে পারছেন, ওরা বলেন অস্ত্র ফস্ত্র আর্মস ট্রামস নিয়ে যুদ্ধ করবে, তা দিয়ে কটা মারতে পারবে? আমরা তো ব্রেন দিয়ে কাজ করি, বুদ্ধি দিয়ে কাজ করি, ভগবানের কথা দিয়ে, শাস্ত্র দিয়ে, সিদ্ধান্ত দিয়ে কাজ করবো। আমরা ওই ভারতের মতো ঝগড়া করবো না, এই সবগুলাকে হিন্দু করে দাও, ওরকম করব, এরকম দেশে দেশে গিয়ে ওইরকম গিয়ে তাদেরকে এই পথে নিয়ে আসতে হবে, তাদেরকে ভগবানের কাছে পাঠাতে হবে, তাদেরকে ভগবানের কাছে পাঠিয়ে দিলে যেগুলো পড়ে থাকবে, শাস্ত্র তো বলেই দিয়েছে যেগুলো পড়ে যবন সকল পড়বে। বুঝতে পারছেন, যারা থাকবে কলির শেষে, কলকির যুগে আসবে যখন, তখন যবন থাকবে, তখন যবন মানে মুসলমান, তারা থাকবে, তারা থাকবে, যবনরা থাকবে। সেই জন্যই তো আমি আপনাদেরকে বলি যে আপনার জন্য আবার পরের জন্য মুসলমান হয়ে জন্মগ্রহণ না করেন, পরের জন্মের জন্য মুসলমান না হন, বুঝতে পারছেন, পরের জন্মের জন্য মুসলমান না হয়ে যান। সেই জন্য এখন থেকেই মনুষ্য জন্ম লাভ করে ভগবানের নাম কীর্তন হরিগুণগান করতে হবে, পরের জন্মের জন্য মুসলমান খ্রিস্টান বৌদ্ধ হয়ে জন্মগ্রহণ করতে না হয়। যে বৌদ্ধ সন্ন্যাসী আছে ওই সিঙ্গাপুরে এয়ারপোর্টে দেখা, একদল সন্ন্যাসী, আর ওদের ঢুকতে দিচ্ছে না, ওদের মানে উৎপাদে খুব মানে সিঙ্গাপুরে খুব উৎপাদ সহ্য করতে পারছে, আমি সিগারেট খাচ্ছি, চুরট খাচ্ছি, যেমন আমার মতো লাল কাপড় পরা সিগারেট খাচ্ছে, তাদেরকে এয়ারপোর্ট থেকে বাইর করে দিয়েছে, ধূমপান নিষেধ, এয়ারপোর্ট থেকে বাইর করে দিয়েছে, দল শুদ্ধ বাইর করে দিয়েছে, দল শুদ্ধ বাইর করে দিয়েছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, পরে আবার এ আসছে, তখন বলে আমি বলছি আপনারা বৌদ্ধ সন্ন্যাসী তো, তা আপনারা আপনারা এই সিগারেট চুরট খাচ্ছেন কেন? বলছে আমাদের তো এটা বিধি, আমাদের এই মেয়ে ছেলে আর আর এই চুরট না হলে আমাদের সন্ন্যাস হবে না, এলে বৌদ্ধ ধর্ম, এলে বৌদ্ধ ধর্ম, বুঝতে পারছি, মাথা ন্যাড়া করা আছে, বুঝতে পারছি, যা যাবেন কি দেখবেন, নিয়ম শৃঙ্খলা সত্য শৃঙ্খলা সেটা ভালো আছে, বুদ্ধ গয়া আছে, শৃঙ্খলা নিম্ন কথা কম বলে, হরিনাম করে, কিন্তু হরিনাম করে বিদেশ থেকে প্রচুর টাকা টাকা দিয়ে সব করে নিয়েছে, বিভিন্ন মন্দির ফন্দির করে দিয়েছে, সব চলে, সব খায়, ওই সোনা দিয়ে কি হবে বলো? 3 মন কেন, 30 মন শুধু 3 মন কেন, জগন্নাথ হাজার হাজার মন সোনা আছে, জগন্নাথ মন্দিরের হাজার হাজার মন সোনা আছে, জগন্নাথ যখন রাজবেশ পড়ায় ওদের সময় তখন দেখা যায় কত সোনা পড়িয়েছে, শয়ে শয়ে মন সোনা পড়িয়ে দিয়েছে, শয়ে শয়ে মন সোনা পড়িয়ে দেয়, জগন্নাথ দেব। আর এই ভারতবর্ষে, বিভিন্ন জায়গার মন্দির আছে, মন্দিরের গেট পুরো সোনা দিয়ে তৈরি, ঠাকুরঘরের যে মন্দিরের গেটটা পুরো সোনা দিয়ে তৈরি, এমন মন্দির আছে রূপো দিয়ে তৈরি, সোনা দিয়ে তৈরি, প্রচুর আছে। অভাব কিছু নেই, লোকের তো পয়সার অভাব নেই, ভক্তরা করে দিয়েছে, কি অসুবিধা আছে, সেইভাবে একমাত্র জৈব ধর্ম, জীবের ধর্ম যেটা, সেটা ভগবান নিজে এসে, মহাপ্রভু এসে সেইটাই জগতে প্রচার করে দিয়েছে, যেটা জৈব ধর্ম, জীবের ধর্ম যেটা, জীবের যেটা ধর্ম আর কি, যেটা জৈব ধর্ম, সেটা বক্তব্য লিখেছেন। জৈব ধর্মটা কি সেগুলো যদি জানেন, বুঝতে পারেন যে আমি কে, কেন বলে যারে তাপত্রয় কইছে হিত হয়, সাধ্য বস্তু কি, সাধ্য বস্তু কি করলে পাওয়া যাবে, প্রথমে আগে আপনাকে জানতে হবে আপনি কে। আমি অমুক মন্ত্রী, আমি অমুক রায়, অমুক সর্দার, অমুক কবিরাজ, অমুক চৌধুরী, না, আমি মানুষ, আমি গরু ছাগল, এসব আগে নিজের পরিচয়টাকে জানতে হবে। সেটা বলতে গিয়ে মহা সনাতন গোস্বামীর প্রশ্নের উত্তরে মহাপ্রভু বলতে গিয়ে বলছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এটা যে স্বরূপ, আমি হলাম কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের ইটার্নাল সার্ভেন্ট। কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ, সন্ধি দিচ্ছেন, ভেদ যোগ অভেদ, ভেদাভেদ, ভেদ আছে, অভেদ আছে। একটা পাওয়ার হাউস, নবদ্বীপের পাওয়ার হাউসটা এই নবদ্বীপটাকে আলোকিত করছে, আর এই ঘরের লাইটটা এই ঘরটাকে আলোকিত করছে, ওটা হয়েছে পাওয়ার হাউস, এটা বিরাট ক্ষমতা, আর লাইটটার বাল্বের একটা ছোট্ট ক্ষমতা, জিনিসটা কিন্তু এক, আবার তফাৎ, ওটা হয়েছে পাওয়ার হাউস, ওটা হয়েছে লাইট, আলাদা নাম কিন্তু আবার এক, কিন্তু ওটারও লাইট, ওটাও লাইট দেয়, পাওয়ার হাউসের লাইট ক্ষমতা, পাওয়ার লাইট, এটাও লাইট দেয়, ওটা হয়েছে বৃহৎ ক্ষমতা, এটা ক্ষুদ্র ক্ষমতা, ওটা হয়েছে বৃহৎ চৈতন্য, এটা হচ্ছে অনুচৈতন্য, আমি হইলাম অনুচৈতন্য আর ভগবান হলেন বৃহৎ চৈতন্য, এই পার্থক্য। ভগবান হলেন সূর্য সমতুল্য, সূর্য সারা পৃথিবী আলোকিত করে, আর আমি একটা সূর্যের রশ্মি, এটা ফাঁক দিয়ে পড়লে এটা ঘর আলোকিত করতে পারে, এটা ঘর বন্ধ আছে, একটা ছোট্ট ফটো আছে, সেখান থেকে একটা রশ্মি আসলে কিন্তু ঘরটা একটু আলো লাগবে, একটা ছোট্ট জানলা দিয়ে ফাঁক দিয়ে ফটো আছে, সেই ফটোটা পড়লেও কিন্তু ঘরটা একটু আলোর মতো লাগবে, সূর্যের রশ্মি আসলে আলোকিত করবে, সেটা হচ্ছে আমি, সেটা আমি, সেটা পৃথিবীর মধ্যেও আছে, ছাগলের মধ্যেও আছে, গরুর মধ্যেও আছে, মাছের মধ্যেও আছে, মশার মধ্যেও আছে, সেটা হয়েছে জীবাত্মা, জীবস্বরূপ, বুঝতে পারছেন, সেটা হচ্ছে জীবাত্মা। কেন মরে যারে তাপত্রয়, কেন আমরা তৃতীয় জেলায় জলিপুরে মরছি, আপনি ভাবছেন আপনি গরিব, আপনার টাকা নাই, যে ধনী তার মধ্যে ভালো শান্তিতে আছে, জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করবে না, এই সিঙ্গুরে যখন রতন টাটা জমিগুলো দখল করল, ওরা আন্দোলন করল মমতা ব্যানার্জি নিয়ে, তখন আমার ওখানে তো অনেক শিষ্য গুরুদেব, অন্ত গুরুদেব আছেন, ওদের শিষ্য ওখানে সিঙ্গুরে, তখন ওদেরকে নিয়ে একবার রতন টাটার সঙ্গে দেখা করেছিলাম, 20 মিনিট টাইম দিয়েছিলাম, সে আমার সঙ্গে প্রায় 45 মিনিট কথা বলেছে, তখন আমি তাকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা যাদের জমি আপনি নিয়েছেন তাদের তো ঘরে কারেন্টও নেই, অনেকের মধ্যে কারেন্ট যায়নি, কেরোসিন কেনার পয়সা নেই, সকালবেলা তারা পরের কাঁচি নিয়ে এবার নিলানি নিয়ে পরের মাঠে কাজ করতে যায়, আর সন্ধ্যার সময় আসে, কেরোসিন ল্যাম্প, কেরোসিন কেনার পয়সা নেই বলে সূর্য অস্ত আগে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে, আবার সকালে উঠে কাজে যায়, তারা তার শান্তিতে আছে, আপনি কি সেই শান্তিতে আছেন, আপনি কোটি কোটি টাকা খরচা করেছেন, আপনি কি শান্তিতে আছেন, আপনাদের এত বিশাল সাম্রাজ্য, প্রচুর লোক আপনার আন্ডারে কাজ করে, আপনি কি ঘুমাতে পারেন? বলে আমি তো ঘুমাতে পারি না, আমার ঘুম হয় না, আমি ঘুমাতে পারি না। তাই বলুন, এত বিশাল সাম্রাজ্য, লক্ষ লক্ষ লোক তার ফ্যাক্টরিতে কাজ করে, বিদেশ ফ্যাটার তো জানেন কত পাওয়ার আছে, এই দেশ থেকে বিদেশ রাস্তা তার পৃথিবীতে আছে, সেই ঘুমোতে পারে? এটাকে বলা হয়েছে মানসিক যন্ত্রণা, আদি আধ্যাত্মিক যন্ত্রণা, এটা হচ্ছে আদি দৈবিক যন্ত্রণা, আদি ভৌতিক যন্ত্রণা। দৈবিক মানে দেবতার যারা, এই ঝড় হয়, ভূমিকম্প হয়, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। এই কালকে কাগজ, পরশুদিনে কাগজ দেখছিলাম, এই গত মাসে অক্টোবর মাসে, এখন নভেম্বর চলছে, অক্টোবর মাসে এই 34 নম্বর হাইওয়ে দিয়ে গাড়ি অ্যাক্সিডেন্টে 150 লোক মারা গিয়েছে, মানে এক মাসের মধ্যে, মানে গড়ে পাঁচটা করে মরে গিয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা। তারা তারা কি কেউ ভেবে দেখেছে? আরে ট্রেন অ্যাক্সিডেন্ট করলো, সবাই দিল্লি যাচ্ছে, বা কেউ দেরাদুন যাচ্ছে, বা কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, সে গাড়িতে 500 লোক, 500 লোকের তো 500 রকম চিন্তাধারা থাকে, 500 রকম কাজে যাচ্ছে, কিন্তু সব কাজ একাই পণ্ড হয়ে যেতে পারে, একটা জিনিসই পণ্ড হয়ে যেতে পারে। এই যে আদি দৈবিক যন্ত্রণা, আদি ভৌতিক যন্ত্রণা হয়েছে, দেখছেন তো ভূমিকম্প, ঘূর্ণিঝড়, শুনছেন তো কেদারনাথে কিরকম ঝড় হয়েছে, একবার ড্যামোলিশ হয়ে গেছে কেদারনাথের জলে, কোথায় জল ছিল পাহাড়, জল কোথায় থেকে আসছে পাহাড়ে জল, এসে কেদারনাথের সব, একবার ভারত সেবা আশ্রম থেকে, রামকৃষ্ণ মিশন থেকে, সমস্ত আশ্রম, একটাও কোনো কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই, সব পাথরের চাইগুলো এসে সব শেষ হয়ে গেল। কিন্তু কি করলো কেদারনাথের মন্দিরের, কি হলো মন্দির একটু হাটল ধরলো, কেদারনাথের শিবের যে লিঙ্গটা সেটা কি হলো, সেটা কিছু ক্ষতি হলো, সেটা কিছু ক্ষতি হলো, সেটা আর একটা পাথর এসে, আর একটা কর্তৃক একটা পাথর ভগবান পাঠিয়ে দিয়েছে, সেই পাথর এসে ওই ওই শিবলিঙ্গকে আটকিয়ে রেখেছে, ওই শিবলিঙ্গকে আটকিয়ে রেখেছে, পাথরের কিচ্ছু হয়, পাথরের কিচ্ছু হয়, বুঝতে পারছি। সেইভাবে ব্যাং ভেসে গেছে। তার মধ্যে ওখানে ধরিত সেই কেদারনাথে গিয়ে এক সাধু, আবার দেখুন কিরকম সাধু, সারা জীবন কেদারনাথে পড়ে আছে, সারা জীবন কেদারনাথে পড়ে আছে ওই ঠান্ডার মধ্যে, কিন্তু যখন ব্যাংক ব্যাংকের চুরমার হয়ে গেল, যখন টাকা ভেসে যাচ্ছিল, বুঝতে পারছি, তখন কিছু টাকা ধরেছিল, সেই টাকা ধরে মানে আগলেই রেখেছিল বস্তা করে, 3 কোটি টাকা, 3 কোটি, বুঝতে পারছেন? এখন সবাই তো ওখান থেকে উদ্ধার করে সরকার নিয়ে এসছে হেলিকপ্টার করে, রাস্তাঘাট তো নেই, রাস্তাঘাট সব ভেঙে চুরমার হয়ে গেছে, হেলিকপ্টারে নিয়ে এসছে, কিন্তু ওই সাধু বলছে আমি হেলিকপ্টার যাবো না, সাধু বলছে আমি হেলিকপ্টারে যাবো না, আমি এখানে থাকবো। সরকার বলছে, পুলিশ বলছে কেন, এখানে কোনো খাওয়ার নাই, দাওয়ার নাই, কোনো ব্যবস্থা নাই, এরকম যাবে না কেন, এরকম যাবে না কেন, ওদের ধরো এর পোটলা পাটলি খুঁজে যখন তুলবে, তখন পোটলা হাতেই দেখে বলছে 3 কোটি টাকা। দেখুন অবস্থাটা দেখেছেন তো, অবস্থা দেখতে পেয়েছেন তো, অবস্থা দেখতে পেয়েছেন তো, সে সাধু তো এবারে অর্ধেক বন্ধু পড়ে আছে, তাই টাকা দেখে তার আর সহ্য হল, সে নিজেকে জয় করতে পারলো, নিজেকে জয় করতে পারলো, বলুন। সে তো ওই সাধু আই বুঝি, ওই গুহার মধ্যে যত ঠান্ডা কাজ, কেনা ঠান্ডা, কেনা ঠান্ডা তো বুঝতেই পারছেন, সেখানে সমাজ মন্দির খোলা, সমাজ মন্দির খোল না, বদ্রীনারায়ণ কেদারনাথ বদ্রীনাথ, এক দু মাসের জন্য মন্দির খোলা হয়, সমাজ ভুল বলছে 10 মাস বন্ধ থাকে, 2 মাস মনে খোলা থাকে, বুঝতে পারছেন, 10 মাস বন্ধ থাকে, 2 মাস মনে খোলা থাকে, সেখানে ওই ঠান্ডার মধ্যে সাধু ওখানে থাকতো, আর সাধু তখন ব্যাংক যখন মানে ভেঙে গেল, ব্যাংক তো ইয়ে হয়ে গেছে, ডেমোলিশ হয়ে গেল, ব্যাংকের চিহ্নও নাই, তখন টাকাগুলো ওই জল দিয়ে ভেসে যাচ্ছিল ওই নদী দিয়ে, তখন ও কিছু টাকা ওখানে ধরেছে, সেই টাকাগুলো ধরে বস্তার মধ্যে আটকিয়ে রেখেছে, দিয়ে সবাই ওখানে হেলিকপ্টার গিয়ে গিয়ে সবাইকে উদ্ধার করছে, হেলিকপ্টার গিয়ে 10-12 জন করে সবাইকে নিয়ে আসছে, যে লোকগুলো বেঁচেছিল আর কি, কিন্তু ওই সাধুটা আর যাচ্ছিল না। তখন সবাই সন্দেহ হলো পুলিশের, এই সাধুটা কেন যাচ্ছে না, তখন ওকে গিয়ে হাতে 3 কোটি টাকা পাল পেল, গভর্নমেন্ট নিয়ে নিল। সেইভাবে এত সহজ নয়, কিন্তু একটাই বস্তু আছে, সেটা হচ্ছে হরিনাম। সত্যিকারে শুদ্ধভাবে হরিনাম করতে পারেন, শুদ্ধ যদি হরিনাম করতে পারেন তাহলে যত অপরাধী হোক না কেন, বুঝতে পারছেন? অপিছে তো সুদূরাচার, গীতায় বলেছেন সুদূরাচার, দূরাচার নয় সুদূরাচার। আপনি অনেক খারাপ কাজ করেছেন সারা জীবন ধরে, আগের জন্মে করে আছে, যদি সত্যিকারে ওইসব ভুলে গিয়ে ভগবানের চরণে শরণাগত হন, ভগবান আপনার সমস্ত দোষ ক্ষমা করে গিয়ে আপনাকে পুনরায় আবার ভগবান তার নিজের সেবায় নিয়োজিত করবেন, করতে পারেন। মহাপুর সময়ও সে কুমির জন্ম থেকে দেব শিশু পেয়ে গেল, সেই দেবতা শিশুই ছিল, কিন্তু ভুলবশত দুর্বাসা মুনির শিখা কেটে দিয়েছিল, চুল কেটে দিয়েছিল, মানে টিকি কেটে দিয়েছে, জটা কেটে দিয়েছে। দুর্বাসা মুনি তাকে অভিশাপ দিয়েছে যে তুই চার জন্ম কুমির হয়ে থাকবি। তখন মহাপ্রভু কীর্তন করতে করতে আসছিল, লেকের পাশে সবাই বলছে যেও না যেও না, ওখানে কুমির আছে। মহাপ্রভু সব জানেন ভগবান, ওই লেকের পারে কীর্তন করছে, ওপারে ওদের উপারে ছোট লেক আছে, দেখলো মাছ দেওয়ার দিকে যেতে একটা লেক আছে, আমার পরিক্রমার সময় যায়, সেই লেকের পারে কীর্তন করছে, সমস্ত ভক্তগণকে নিয়ে আর কিছু বসে আছে, আর ওই জল থেকে একটা শিশু চলে আসলো, এসে মহাপুর চরণ ধরে দণ্ডবাদ করে কাঁদছেন, দণ্ডবাদ করে কাঁদছেন কাঁদছেন আর বলছেন তুমি কাঁদছো কেন? বলছে প্রভু তোমার দয়ায় আমি আজ পুনরায় দেব শিশুর রূপ প্রাপ্ত হলাম, দেবতা শিশুর রূপ প্রাপ্ত হলাম, কারণ আমি কুমির ছিলাম এই চার যুগ ধরে, কারণ সত্য যুগে আমি দেব শিশুই ছিলাম, দুর্বাসা মুনির অভিশাপে তাকে আমি অপরাধ করেছিলাম, তার চরণে তার জটা কেটে দিয়েছিলাম, তার অপরাধে সেই অপরাধে আমাকে তিনি অভিশাপ দিয়েছিলেন যে তুই কুমির হবি, কিন্তু সে আবার বলেও যে আমি যখন কেটেছিলাম তখন আমাকে বলেছিল যে আগে তোকে অভিশাপ দিলাম, কিন্তু যখন নন্দন নন্দন শ্রীকৃষ্ণ যখন কলিযুগে গৌরীর রূপে অবতীর্ণ হবেন তখন সেই কৃষ্ণ কীর্তন শ্রবণ করলে তুই আবার কুমির রূপ প্রাপ্ত হয়ে ছেড়ে দিয়ে তুই আবার পুনরায় যে আগের রূপ প্রাপ্ত হবি, বুঝতে পারছেন? হরিনামের এত ফল, হরিনামের এত ফল, বুঝতে পারছেন? হরিনাম করলে এত ফল হয়, সেই যদি নিরাপরাধের নাম লন, প্রতিজন্ম যদি করে শ্রবণ কীর্তন, তবু না হয় ব্রজে নন্দের নন্দন। এই গুরু মহারাজ বলতেন না একটা গল্প, গল্পটা সন্ত মহারাজের গল্প, সন্ত গোস্বামী মহারাজের গল্প, গুরু মহারাজের মুক্ত শুনে, সন্ত গোস্বামী মহারাজের মুক্ত শুনেছি, বলছে ওই স্বামী স্ত্রীকে দীক্ষা দিলাম, স্বামী স্ত্রীকে দীক্ষা দিলাম, দীক্ষা দিয়ে বাড়ি গেল, তখন তো আর ওই মোবাইল ফোন ছিল না, আর ফোনও ছিল না, ওই আগের যুগে সেই পোস্ট কার্ডে চিঠি লিখত, চিঠি দিতে যেতে 5 দিন 7 দিন সময় লেগে যেত। দীক্ষা দিয়ে গুরুদেব তো বলে দিলেন যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই নাম মালা 16 বার জপবে, সময় না যদি সময় কম থাকে 4 বার করে মালা ঘোরাতেই হবে। এখন সেই ভদ্রলোকের নাম ছিল হরেকৃষ্ণ কুয়ার, আগরিদের লোক, মনে করবেন না কিছু, যারা আগরি আছে কিছু মনে করবেন, হরেকৃষ্ণ কুয়ার, বুঝতে পারছেন? তখন সে ওই স্ত্রী গিয়ে বলছে স্বামীকে, আচ্ছা গুরুদেব তো ওই নাম নিতে বললো, নাম করতে বললো, সেটা তো তোমার নাম, স্বামীর নাম নিতে আছে, স্বামীর নাম নিতে আছে, স্বামীর অহংকার, আমার নাম স্ত্রী কেন নেবে, স্বামীর অহংকার আছে, আমার নাম স্ত্রী কেন নেবে? বলছে হ্যাঁ ঠিকই তো, স্বামীর নাম তো নিতে নেই, সে তো গুরুদেবকে বলা হয়নি, এখন তো আবার উৎসব আসতে দেরি হবে, বা চিঠি পাঠাবো কবে উত্তর আসবে, নাম তো প্রতিদিন করতে বলেছে, মালা উপবাস দিতে বারণ করেছে, তাহলে হরেকৃষ্ণ নাম ওই নাম তো করা যাবে না, হরেকৃষ্ণ আমার নাম ওটা তো করা যাবে না, হরেকৃষ্ণ নাম আমার নাম ওটা করা যাবে না, তাহলে তুমি কাজ করো ওই ফরেভেস্ট কর, বলছে ফরেভেস্ট ফরে বলে এখন শুনতে লাগে ওইটা করো, এখন তারপর গুরুদেবকে জিজ্ঞাসা করে একটা ব্যবস্থা হবে, বুঝলেন? তারপর গুরুদেবকে জিজ্ঞাসা করে একটা ব্যবস্থা হবে, বুঝতে পারছেন? আমাদের ওই নামও হয় না, নাম অক্ষর বাহির হয় বটে, নামক্ষর বাজে দেখছেন না, যখন অষ্টপুর আর হয় চব্বিশ পুর আর হয় একটা হারমোনি বাজিয়ে সেই এটাকে কি বলে সেতারা না বেতারা, এটাকে কি বলে বেহালা বলে, আর এইটাকে কি বলে এটা না এই আর কি, আর এইটা ওইসব নিয়ে সব কীর্তনে বসে বুঝতে পারছে, সুর শুনতে বসে ওইসব সুরের ঠেলায় একবার চোখের জলে একবারে গড়াগড়ি যায় বুঝতে পারছি, চোখের জলে গড়াগড়ি যায়। আর গুরু মহারাজ বলছেন যখন যখন গড়াগড়ি দেয়, যখন একবারে কোলাকুলি করে, যখন একবারে কীর্তনের বিভোরে কোলাকুলি করে, আর যদি পিঠের মধ্যে কিল মারে তখন কিন্তু বাবা গো মাগো বেরিয়ে তখন আর কৃষ্ণ কৃষ্ণ বেরোবে না, তখন আর মুখ দিয়ে আর কৃষ্ণ কৃষ্ণ বেরোবে না, বাবা গো মাগো বেরিয়ে যাবে বুঝতে পারছেন, এই হরিনাম করে তখন আর মুখে কৃষ্ণ কৃষ্ণ বেরোবে। এই জন্য মানে ওই রাস্তাতে যখন হাঁটি কোলাকুলি করে কোনো রাস্তাতে যখন হাঁটি তখন একটা গর্তের মধ্যে পড়ে গেলে মা লাগে গেল, পায়ে লেগে গেল, বাবাকে পড়ে গেল, কখনো মনে আসে যে হে প্রভু হে কৃষ্ণ পড়ে গেলাম? আসে? যতক্ষণ মধ্যে মনে না আসবে ততক্ষণ বন্ধ প্রভুর নাম হয়নি। যখন একটু হাঁটতে পারলে পায়ে লেগে গেল, গর্তের মধ্যে পড়ে গেলাম, ওরে মা লেগে গেল, মার কথা মনে আসে, ওরে বাবাকে পড়ে গেলাম, ওরে ভগবান পড়ে গেলাম, হে কৃষ্ণ পড়ে গেলাম, এটা মনে আসে। তার নাম প্র্যাকটিস হয় না, নাম প্র্যাকটিস হয় না, হরিনাম প্র্যাকটিস করতে পারি না, নাম অক্ষর হয় অসাধু সঙ্গে কৃষ্ণ নাম নাই হয়, নাম অক্ষর বাহির হয় বটে নাম কভু নয়। এখন এই টাকা দিয়ে একটা দল ভাড়া করে নিয়ে আসুন কীর্তন করার জন্য, পয়সা দিলেন, সে পয়সা দিয়ে সে বাড়ি থেকে মাছ মাংস কিনে খেলেন, সে পয়সা দিয়ে কীর্তন করার আগে বা ঘরের থেকে ওই একবার শিয়াখালে কীর্তন হচ্ছিল, আমাকে রাত্রেবেলা প্রশ্ন করছে, রাত্রে পাঠ করছি আর প্রশ্ন করছে যে মহারাজ এই গ্রামে বৈশাখ মাস হলেই না বাড়ি বাড়ি কীর্তন হয়, কিন্তু এই গ্রামের লোকের তো উন্নতি হচ্ছে না কিছু, মানে হরিনামে রুচি হচ্ছে না, ভক্ত হচ্ছে না, সব অনাচার করছে, এটা হচ্ছে না কেন? উত্তর টুত্তর দিয়েছি, তখন দিয়ে তারপরে আবার সকালবেলা বিভিন্ন ভক্ত বাড়িতে যাচ্ছি ঘুরতে প্রচার করতে দলের নিমন্ত্রণ করতে, তখন দেখছি আসরে বসে দিনের কীর্তন করছে বুঝতে পারছেন, আর সে আব্দির পাঞ্জাবি পরা বুঝতে পারছেন, সাদা পাঞ্জাবি সুন্দর একবার ধপধপ করছে, হারমোনি ধরেছে বুঝতে পারছেন, হারমোনি ধরেছে বুঝতে পারছেন, আর ওই পাঞ্জাবির ফাঁক দিয়ে ওই যে বিড়ির প্যাকেট দেখা যাচ্ছে বুঝতে পারছেন, পাঞ্জাবির ফাঁক দিয়ে বিড়ির প্যাকেট দেখা যাচ্ছে, আর আমি তো খুব ডান পিটিয়ে বুঝতেই পারছি। সেইভাবে গিয়ে আসরের মধ্যে উঠে পড়লাম, বলে কালকে আমাকে রাত্রে কে প্রশ্ন করেছিলেন যে এই গ্রামে হরিনাম হলে মঙ্গল হচ্ছে না কেন, কে 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 প্রশ্ন করেছিলেন? সে আছে, সে আছে, বলে আমি আছি, আছে, এই দেখুন এই হরিনাম শুনছেন, এই হরিনাম শুনছেন, এই পাঞ্জাবের পকেটে হাতটা দিয়ে পকেট মোড়ের মতো হাত দিয়ে ওই বুড়িটাকে দেখাচ্ছি, এই দেখুন এই এদের মুখে কীর্তন শুনলে আপনাদের গ্রামে কোনো মঙ্গল হবে কি বলুন, গ্রামে কোনো মঙ্গল হবে? এরকম করে প্রচার করতে সাহসী হতে হবে, তার দুগা মারবে কি আছে, নেতাকে তো মেরেছে, মাথা কলসি দিয়েছে, তা কি অসুবিধা আছে, দুর্গা তাতে কি আছে, তাতে কি অসুবিধা আছে? মহাপ্রভু এইভাবে কৃষ্ণ ঠাকুর এইভাবে এইভাবে জোর গুলা কীর্তন করছে, জলপাই যখন সন্ন্যাস নিয়ে 99 সালে জলপাইগুড়ি প্রচার করতে গিয়েছি, ওখানে সব মানে সৎসঙ্গের শিষ্য, মানে জলপাইগুড়ি বুঝতে পারছে সব সৎসঙ্গ অনুকূল ঠাকুরের শিষ্য, আমাকে আগেই বলে দিয়েছিল এখানে সব অনুকূল ঠাকুরের শিষ্য, অনুকূল ঠাকুরের সম্বন্ধে বেশি কিছু বলা যাবে না, আমি সবাই ছোট সন্ন্যাসী বয়সে কম, আর অনেক বড় বড় সন্ন্যাসী ছিল, 42 জন সন্ন্যাসী ছিলাম, প্রত্যেকদিন যখন ওই লিস্ট হতো আমার নামটা থাকতো, সীতারামের মঠ থেকে গিয়েছি, সীতারামের সবাই সম্মান করতো, সেই হিসেবে আমাকে প্রতিদিন 7 মিনিট করে আমাকে দিত টাইম, 7 মিনিট করে টাইম দিত আর বলার জন্য, বক্তব্য রাখার জন্য। যখন বলতে গিয়েছি ওই লোকনাথ সম্বন্ধে সৎসঙ্গ মানে অনুকূল ঠাকুর সম্বন্ধে যখন বলতে উঠেছি, তখন আমার এই ধুতি ধরে টানছে একজন, টানছে আমি শুনি, আমার 7 মিনিট টাইম করে তারপর আমি বসবো বুঝতে পারছি, বলতেই লাগলাম, বুঝতে পারছি। পাশেই রামকৃষ্ণ মিশনের একজন তাকে সব ছেড়ে দেয়, ওই ওখানকার লোকাল রামকৃষ্ণ ছেড়ে দেয়, তা সেও পাশে পাশে বসেছিল, সেও পাশে বসেছিল, বুঝতে পারছেন। তাকে একদিন বললাম, আপনি কিছু বলুন। বলে, মহারাজ আপনাদের সামনে আমাদের বলার কিছু নেই, আমাদের যোগ্যতা নেই, আমাদের আপনাদের সামনে আমাদের বলার যোগ্যতা নেই, বুঝতে পারছেন। কারণ আমাদের শাস্ত্র দিয়ে বুঝাবো, আমাদের সিদ্ধান্ত আমি কোথাকে বলছি, আমি সাইনবোর্ড লাগিয়ে দিলাম, অমুক গ্লাস ফ্যাক্টরি, যখন আমার গ্লাস ফ্যাক্টরিতে অডিট হবে একটা একটা টুকরা গ্লাস পাওয়া যাবে, গ্লাস পাওয়া তাহলে বুয়া। আমি এখানে সাইনবোর্ড লাগলাম শ্রী চৈতন্য সরস্বত মঠ, কিন্তু এখানে চৈতন্যদেবের কথা হয় না, বক্সিচন্দ্র সরস্বতী এখানে কথা হয় না, আকাতাকু কথা হয়, সাইনবোর্ডটা কেন লাগাবো? আমি সাইনবোর্ড লাগাবো জিভে প্রেম করে যেজন সেইজন সেবিজ ঈশ্বর, জিভে প্রেম সাইনবোর্ড লাগাবো, আর আমি আমার নিজে ঘরে বসে ছাগল মুরগি কেটে খাবো, জিভে প্রেম, সেটা জীব নয়, সেটা জীব নয়, সেটা জীব নয় বলো। আর ওরা সাইনবোর্ড লোকনাথ বলছে, রণে থাকো জঙ্গল থাকো আমি তোমাকে রক্ষা করি, তুমি রক্ষাকার কে গো? তুমি কোথাকার কে হরিদাস? তুমি কোথাকার হরিদাস? তুমি রক্ষা করবে? তুমি ভগবান যদি রক্ষা করতে পারেন তবেই তিনি রক্ষা করবেন। তুমি বলতে পারতেন তুমি রণে থাকো জঙ্গল থাকো ভগবান আপনাকে রক্ষা করিবেন, এইটা আপনি বলতে পারতেন। আমাকে এখানে সে প্রণাম করলো, আমি এখানে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তোমার একবারে হাতির পাশ পা হয়ে যাবে, তোমার হাতির পাশ পা হয়ে যাবে, কেন আমি গুরু হয়ে গেছি, বলতে পারি ভগবান আপনার মঙ্গল করুন, মহাজ আশীর্বাদ করুন আমাকে, হ্যাঁ ভগবান আপনার মঙ্গল করুন, এইটা বলতে পারি, হ্যাঁ আমি আশীর্বাদ করলাম তোমার এই হয়ে যাবে, ভগবান আপনার মঙ্গল, গুরুদেব আপনার কৃপা করবেন ভগবান আপনার মঙ্গল করুন, এইটা বলতে পারি। রণে থাকো জঙ্গল থাকো আমি তোমাকে রক্ষা করিব, তুমি কোথাকার হয়ে আস, তুমি কোথাকার হতে দেবো, তুমি আমি রক্ষা করিব, এইভাবে এইভাবে বুঝতে পারছি। আর সৎসঙ্গের গুরুদের আছে, তারা কি বলছেন? সেটাও শাস্ত্রে আছে, তারা কি বলছেন? তারা বলছেন বন্দে পুরুষোত্তম, দেখুন কথাটা শুনে রাখুন মন দিয়ে, বলছেন বন্দে পুরুষোত্তম, ওরা বন্দে মানে কি বন্দে, ওরা বলছেন পঞ্চ উপাসকগণ হিন্দু হবে, হিন্দু কারা? পঞ্চ উপাসক যারা শিবের পূজা করে তারা শৈব, যারা শক্তি পূজা তারা শাক্ত, যারা গণেশের পূজা তারা গণবৈত্য, যারা বিষ্ণু পূজা করে তারা বৈষ্ণব, এটা কি সৌর, যারা সূর্যের পূজা করে তারা সৌর, এই পাঁচটা, এই পাঁচটা উপাসকগণ হিন্দু হবে। ওরা পাঁচটা একটাও করে না, ওরা পাশের একটা আলাদা বলে, আমরা হিন্দু, আমি তো হিন্দু বলি না, আমি হিন্দু নই, মুসলমান নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, আমি কিছুই নয়, আমি কি? আমি এটা জীবের কৃষ্ণ নিত্য দাস, আমি এটা আত্মা জীবাত্মা, আমি জীবাত্মা, আমি হিন্দু নই, মুসলমান নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, কিছুই নয়, আমি সন্ন্যাসী নয়, ব্রহ্মচারী নয়, কর্তৃ নয়, কিছুই নয়, আমি জীবাত্মা। ওরা বলে আমি হিন্দু, হিন্দু আমার প্রচার করছে, হিন্দু আমার প্রচার করছে, আর ওরা পাশের যে উপাসকী আছে তার মধ্যে একটারও তারা পুজো করে না, তার মধ্যে বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম একক করে ওদেরকে মহাপ্রভু এইভাবে বলে বলে ওই সব সবগুলাকে সবগুলাকে এই পথে নিয়ে এসছে। মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতী বলুন, সার্বভৌম ভট্টাচার্য বলুন, সবগুলাকে বৌদ্ধ সন্ন্যাসী বলুন, বৌদ্ধ সন্ন্যাসী মহাপ্রভুকে কি করেছিল? খাবার মধ্যে নিরামিষ খাবারই দিয়েছে, একটু ওই রসা দিয়েছে নিরামিষ রসা, তার মধ্যে মাছের ঝোল দিয়ে দিয়েছে, তার মধ্যে একটু মাছের ঝোল দিয়ে দিয়েছে, মাছ রান্না করে তার একটু ঝোল ওখানে রসা দিয়ে দিয়েছে, দিয়ে মাহবু খেয়ে দিয়েছে, মাহবু জাত নষ্ট করে। সেটা কি হলো? একটা পাখি এসে, বাস পাখি না কি কাকি, বড় পাখিতে এসে, পাখি এসে থালাটাকে নিয়ে চলো, খাবারটা নিয়ে যাচ্ছে, দেখো থালায় একটা পাখি এসে খাবারটা নিয়ে চলে গেল, থালা নিয়ে চলে গেল, থালাটা আবার কোথায়? পাখির মুখ যেন মুখ থেকে পড়লো, সেই সন্ন্যাসীর মাথায় পড়লো, সেই সন্ন্যাসীর মাথায় পড়লো কাঁচার থালা, মাথা থালা কাঁকা থাকলো, কি হবে বলুন, কি হবে? ফেটে যাবে, সন্ন্যাসীর মাথা ফেটে গেল, রক্ত বেরোতে লাগলো, সে বৌদ্ধ সন্ন্যাসীর মাথায় রক্ত বয়ে বেরোতে লাগলো, রক্ত বেরোতে লাগলো, সে মহাপ্রভুর চরণে পড়ে গেল, আমার অপরাধ হয়ে গেছে, আমার অপরাধ হয়ে গেছে। প্রকাশানন্দ সরস্বতী কি করছিল? বল তুমি তুমি আমাদের গ্রুপের সন্ন্যাসী, আর তুমি নাচো গাও কীর্তন করো, তুমি বেদবেদান্ত পড়ো না। তার মহাপ্রভু তার প্রকাশ সৃষ্টি করলেন, মহাপ্রভু তার ঐশ্বর্য প্রকাশ করলেন, প্রকাশ করে তাকে এমন শিক্ষা দিলেন, সে তো শিষ্য হলোই, তার দলের সব শিষ্য তার আবার মহাপুর শিষ্য হয়ে গেল, মহাপুর দলে হয়ে গেল, বুঝতে পারছেন। এইভাবে শাস্ত্র শুধু জানতে হবে। গুরু মহাজে বলতেন যে পাশে মঠ করেছে মহারাজ, সে পরম গুরু মহাজের চরণে অপরাধী, ওই জায়গাটা আমি কিনি, তখন 17,000 টাকা কাটা সারা মানে ওরা কিনছে, আমার কাছে তখন 10,000 টাকা কাটা চাইছিল, আমি সাপ বলছিলাম তখন দেয়নি, তা 17,000 টাকা কাটা ওই ওই জায়গাটা কিনেছি, ওরা শ্রীধর মহাজের চরণে অপরাধী বলছে, জানি, কারণ ও মানে ম্যাগাজিনে লিখে দিয়েছিল সিদ্ধার মহারাজ যে ফিটসেলার, সিদ্ধার মহারাজ মাছ বিক্রেতা, কারণ পুকুরটা পরে থাকতো তো একটা লোকের চাষবাস করতো, মাছটা দেখাশোনা করতো, পুকুরের দেখাশোনা করতো, তখন এই মন্দির মন্দির হয়নি, কিছু হয়নি। তখন গুরু মহারাজ বলতেন যে আমার ক্ষমতা থাকতো আমি বলতাম, আমি তখন তো লেখালেখি বন্ধ করে দিয়েছি, আমি বলতাম যে নারায়ণ মহারাজ বলেছে সিদ্ধার মহারাজ আমার গুরু মহারাজকে মাছ বিক্রেতা, আমি যদি তাহলে বলতাম মাছ বিক্রেতা উনি জানলো কি করে, নিশ্চয় উনি বাজারে মাছ কিনতে গিয়েছিলেন, আমি যদি দিতাম তো আমি ওইটাই লিখতাম। তাহলে আমার গুরু মহারাজ বলেন না ওসব লিখতে হবে না, একজনে অপরাধ করলে একজনে অপরাধ করা উচিত, সে যা করছে লেখক দিয়ে বলছে আমার গুরু মহারাজ বলে আমি এটা লিখে দেবো, তাই উনি কি করে জানলেন মাছ বিক্রেতা, তাহলে নিশ্চয় উনি মাছের বাজারে গিয়েছিলেন মাছ কিনতে, উনি নিশ্চয়ই মাছের বাজারে মাছ কিনতে গিয়েছিলেন, তাহলে উনি জানলেন কি করে মাছ বিক্রেতা, আমি এটা লিখবো আমার আমাদের পত্রিকায়। গুরু মহারাজ বলছি সিদ্ধার মহারাজ বলেন না, সিদ্ধার বলেন না, একজন এইভাবে করলে আমাদের প্রতিহিংসাটা কি অন্য প্রতিহিংসা ত্যাগ করতে হবে, লিখতে হবে না। তারপরে এসে ক্ষমা চেয়ে গেছে, পরে এসে ক্ষমা চেয়ে গেছে, সিদ্ধার মহারাজ বলছেন ক্ষমা আপনি তো কাগজে প্রচার করে দিয়েছেন, পত্রিকা ওদের মোটে পত্রিকায় লিখে দিয়েছেন, তাহলে আপনি আপনি আবার পত্রিকায় ক্ষমা চেয়ে গেলেন, আমার কাছে এইভাবে ক্ষমা চাওয়া থাকে, আমাকে সবাই জেনে গেল মাছ বিক্রেতা, আপনি আবার ওইটা পুনরায় লিখবেন যে আমি এটা লিখে ভুল করেছি, যদি আপনি ক্ষমা চান সেইভাবে ক্ষমা চাই, সেইটা করেনি, সেইটা করেনি বলে আমার গুরুদেব আর কোনোদিন ওই মানে নারায়ণ মহাজের সঙ্গে সম্পর্ক রাখতেন না, আমরাও যাই না, আমরাও যখন যাই না সম্পর্ক রাখি না, নিমন্ত্রণ করি না, ওরাও নিমন্ত্রণ আগে করতো আমরা কেউ যাই না, ওর নিমন্ত্রণ আসে মাঝে মধ্যে করে থাকি, আমরা যাই না, কারণ আমার সেই রীতি বজায় রাখছে, কারণ মানে আমার বাবাকে একজনের মাথায় লাথি মারবে আর আমি গিয়ে তাকে তাকে গিয়ে কোলাকুলি করবো, এটা হতে পারে কখনো যে আপনি করবেন কখন, আপনার বাবাকে যদি কেউ লাথি মারে আর আপনি তাকে গিয়ে কোলাকুলি করবেন এটা তো হতে পারে না, এটা তো কখনই হতে পারে না, বুঝতে পারছেন। গুরুর চরণে যে অপরাধী মানে হরি স্থানে অপরাধ তারে হরিনাম, তোমার স্থানে অপরাধ নাই, ভগবানের চরণে অপরাধ করে ঠেকা রেহাই পাওয়া যায় বৈষ্ণবের কাছে গেলে, কিন্তু যে বৈষ্ণব রক্ষা করবে আপনাকে অপরাধ থেকে সেই বৈষ্ণবের চরণে যদি অপরাধ হয়ে যায় কে আপনাকে রক্ষা করবে, কে আপনাকে রক্ষা করবে, কে আপনাকে রক্ষা করবে, যদি ভগবানের চরণে অপরাধ করলে বৈষ্ণবের কাছে অপরাধ রেহাই পাওয়া যাবে, যে অপরাধ আপনাকে ঠেকাবে অপরাধ রক্ষা করবে তার চরণে যদি অপরাধ করলেন তাহলে আপনাকে কে ঠেকাবে, তাকে আপনাকে কে ঠেকাবে, সেই জন্য কখনই বৈষ্ণব চরণে অপরাধ করতে, বুঝতে পারছি। যাকে অনেক কথা, অনেক কথা তো বলার আছে, অনেক সিদ্ধান্ত বলার আছে, অনেক সিদ্ধান্ত বলা বোঝার আছে, অনেক সিদ্ধান্ত জানার আছে, বুঝতে পারছি। এখন কি করা যাবে বলুন, এখন আর কি করা যাবে বলুন, কি করা যাবে, শাস্ত্রকে কে মানছে বলুন, গীতার শাস্ত্র কে মানছে, ভগবত এজন্য বলছেন পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে ভগবত কহে তা পরিপূর্ণ ছল, ভগবত বলছেন ছড়ো না চিঠি, এই সিটিং এর রাজ্য চলছে, এখন প্রতারণার রাজ্য চলছে, ধর্মের নামে বিজনেস করছে, ধর্মের নামে ব্যবসা করছে, ধর্মের নামে আদর করছে, সব স্বতন্ত্র বুদ্ধি স্বতন্ত্র, এই জন্য বলছেন প্রভুপাদ বলছেন যে জীবের সেবা করতে করতে আত্মকল্যাণ লাভ হয়, জীবের কি প্রেম জীবের সেবা, মানে একটা মানে কচু গাছকেও তুমি ভগবানের সেবায় লাগাতে পারো, তুমি একটা ফুল গাছকেও ভগবানের সেবায় লাগাতে পারো, এটা হচ্ছেন জীবের সেবা, একটা ফুল নিয়ে গোবিন্দের চরণে দিলে গাছটার কিছু মঙ্গল করলেন, আপনি এতে আপনাকে স্বীকৃতি কমিশন পাবেন, আপনার বাড়িতে একটা নারকেল গাছ লাগিয়ে নারকেলের জলটা না নিজে না খেয়ে নারকেলটা আপনি গোবিন্দের সেবায় লাগান, তাহলে গাছটার কিছু মঙ্গল করলেন, ওই গাছটা পরে মরে গিয়ে আবার কোনদিন যদি মনুষ্য জন্ম লাভ করতে পারে তাহলে হরিভজন করে ভগবানের কাছে পৌঁছাতে পারে, আর তা না এলে পড়ে থাকে আবার বারবার ঘুরতে হবে, এই জন্য সব জীবকে কৃষ্ণ সেবায় লাগাতে হবে, এই জন্য সাধু লোকের বাড়িতে কেন যান, এক মুষ্টি চালের জন্য একটা আলুর জন্য কি জন্য যান, কি জন্য যান, এইসব বুঝিয়ে বুঝিয়ে তাদেরকে বোঝাতে, তোমাদের মাতৃঋণ পিতৃঋণ ঋষি ঋণ দেব ঋণ, তোমরা আলুটা মাটিতে চাষ করছো, ধানটা মাটিতে চাষ করছো, তোমরা জল দিয়ে চাষ করছো, আপনি এখনই বললেন যে আমার জল নাই ধান সব মরে গেছে, তাই ধান হবে জল ছাড়া, সূর্য ছাড়া ধান হবে, আপনি এখানে ধান লাগাতে ঘরের মধ্যে ধান হয় কি হবে, সূর্যকে সূর্যের পূজা করেন, চন্দ্রের পূজা করেন, বায়ুর পূজা করেন, এরা সব দেবতাই চায় গোবিন্দের সেবা করতে, কিন্তু আপনি এক মুষ্টি চাল গোবিন্দের ভোগে লাগিয়ে দিলে কি হয়, ওই চন্দ্রকে সেবায় লাগানো হয়, সূর্যকে সেবায় লাগানো হয়, বায়ুকে সেবায় লাগানো হয়, জলকে ভগবানের সেবায় লাগানো হয়, সবাইকে আপনি গোবিন্দের সেবায় লাগিয়ে দিলেন, সব দেবতাই চায় গোবিন্দের সেবায় করতে, একমাত্র ভক্ত বৈষ্ণবগণ যারা ভক্ত তারাই পারেন সব দেবতাকে গোবিন্দের সেবায় লাগাতে। কালীও চায় গোবিন্দের সেবা করতে, শিবও চায় গোবিন্দের সেবা করতে, পার্থক্যের উপরে আলাদা। আমরা দুর্গা পূজার সামনে গিয়ে বলি তদনং দেয় বিদ্যাং দেয় রূপং দেয়, সেইটা না করে দুর্গা দেবীকে বলতে পারেন হে প্রভু আমার দুর্গা দুর্গা পূজা গোপীরা তো করেছিল, দুর্গা পূজা তো ব্রজ গোপীরা করেছিল, তারা কি বলছিল তদনং দেয় বিদ্যাং দেয় রূপং দেয়, তারা কি বলছিল কি হে প্রভু পরের জন্মে যেন কৃষ্ণকে স্বামী রূপে পায়, পরের জন্মে যেন কৃষ্ণকে স্বামী রূপে পায়, এইটা বলেছে, এইটা বলেছে। তা সেইটা চাওয়া আর ধনং দেহী বিদ্যাং দেহী ধন চাই বিদ্যা চাই এক জিনিস হলো, তাই বুঝলো এই কথাগুলো এইরকম। সব জিনিসটাই ভগবানের সেবায় লাগানো যায়, সব জিনিসটাই গোবিন্দের সেবায় লাগানো যায়, এখানে আসেন দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি। এখানেও চাষ হচ্ছে, এখানেও ধান হচ্ছে, এখানেও আজকে ওই লেবারকে বললাম ধান কাটার জন্য সোমবারে ধান কাটতে হবে, গোবিন্দভোগ চাষ করেছি গোবিন্দের সেবায় লাগবে, গোবিন্দভোগ চাষ করেছি গোবিন্দের সেবায় লাগবে, ধান বিক্রি করবো সে টাকাটাও গোবিন্দের সেবায় লাগবে। গুরু মহাজকে বললাম কৈকালী বলুন কৈকালের পুকুরটা বাঁধাতে হবে, কৈকালের পুকুরটা বাঁধিয়ে দিলাম মঠে, পুকুর তো বাঁধা হলো, এখন কি করবো কেন মাছ চাষ করবে, মাছ চাষ করবো কেন, কেন ওখানে যদি মাছ এমন যদি থাকে সেই মাছগুলো তো লোকে ধরে ধরে নিয়ে খেয়ে ফেলবে, আর আপনি যদি চাষ করে সেই মাছটা বিক্রি করেন, সেই বিক্রি করে যে টাকাটা যদি ঠাকুরের ফল কেনেন, ঠাকুরের মন্দিরের লাইটের বিল মিটান, ঠাকুরের জন্য ঠাকুরের ড্রেস কেনেন, তাহলে ওই টাকাটা মাছটা কি করলো তার মৃত্যুর বিনিময়ে তার আত্মার বিনিময়ে গোবিন্দের সেবা করলো। বলুন গুরুমাদের কত দূরদৃষ্টি, মাছটা কি করলো মাছটা একজন চুরি করে নিয়ে খেয়ে নেবে, তাতে আপনি মাছটা বিক্রি করে কিছু পয়সা পাবেন, সেই পয়সাটা আপনি গোবিন্দের সেবায় লাগাবেন, তাহলে মাছটার জীবনটা সার্থক হয়ে গেল, সে গোবিন্দের সেবা করতে পারল, সে গোবিন্দের সেবা করতে পারল, বুঝতে পারছি। পরের জন্মে সে ভালোটা জন্ম পেয়ে পাবে যে মনোজন্ম লাভ করতে পারবে, করে আবার হরিভজন করে ভগবান কাছে, এইটাই পার্থক্য, বুঝতে পারছি, এইটাই পার্থক্য, বুঝতে পারছি। গোবিন্দের সেবা করা ভগবানের সেবা করা এইটাই পার্থক্য। অনেক কথা বললাম, টাইম অনেক হয়ে গেছে, আমি অনেক তো কীর্তন আছে, জয় শ্রীরাম, নিয়ম সভার মাস তো অনেক কীর্তন করতে হয়, বুঝতে পারছি। জয় শ্রীরাম।